জ্ঞানারামুলে গোরে দামোদের জীবন, সুন্নতের পথে চলাও হে খোদা। জ্ঞানারামুলে গোরে দামোদের জীবন, সুন্নতের পথে চলাও হে খোদা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাদের দেখছেন, সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান ইলিম ও ইবাদত। এই অনুষ্ঠানে আমরা প্রত্যেক পর্বে চমকপ্রদ একটি সাবজেক্ট নিয়ে থাকি, একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় নিয়ে থাকি। ইনশাল্লাহ আজও এর ব্যত্যয় ঘটবে না। আমরা আজও একটি চমৎকার বিষয় নিয়েছি, তবে মূল আলোচনা শুরু করার পূর্বে আসুন দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া বালাগতনি সালাতুহু ওয়া সাল্লাইতু আলাইহি ওয়া কুতিবাত লাহু সিওয়া যালিকা আশরু হাসানাতিন। অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করে তার দুরুদ শরীফ আমার নিকট পৌঁছে থাকে এবং আমিও তার জন্য দোয়া করি এবং এগুলো ব্যতীত তার জন্য দশটি নেকি লিখে দেওয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা যে বিষয়টি আলোচনায় নিয়েছি তা হচ্ছে নামাজের গুরুত্ব। আমরা এই অনুষ্ঠানের সেই শুরু থেকে নামাজ সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মাসআলা, কোন সময় আমাদের কোন কাজ করতে হবে, কোনটি না করলে কোনটি আদায় হবে না, কোনটার সাথে কী শর্ত রয়েছে, এই বিষয়গুলো আমরা জেনেছি, ফিকের মাসালা জেনেছি, পাশাপাশি আমরা অসংখ্য দলিলাদিও জেনেছি। তো এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোই প্রমাণ করে নামাজের যে কী গুরুত্ব রয়েছে। আমরা নামাজ নিয়ে আলোচনা করেছি, নামাজ আমাদের পড়তে হবে, নামাজের মাসালাও আমরা জেনেছি, নামাজের গুরুত্ব এই নামাজের মাসালাগুলো থেকে অনেকটা প্রতীয়মান হয়ে যায়। যেমনটা আমরা শুরুতেই ওযু সম্পর্কে আলোচনা শুনেছি, ওযু ফরজ করা হয়েছে, কোন আয়াতের ভিত্তিতে ফরজ হয়েছে, আল্লাহ তাআলা সেখানেও আমাদেরকে এটাই সম্বোধন করেছিলেন, হে ইমানদারগণ, যখন তোমরা নামাজে দাঁড়াবে, অর্থাৎ নামাজকে কেন্দ্র করেই আমরা ওযুটা পেয়েছি, ওযুর মাসালাটা আমরা পেয়েছি। এর পরিবর্তিতে আমরা যদি দেখি, আমরা গোসলের মাসালা জেনেছি, গোসল পরিপূর্ণভাবে আদায় করতে হবে, যদি একটি পশমও বাকি থাকে তাহলে গোসল আদায় হবে না, আর যদি গোসল না হয় তাহলে নামাজ হবে না। তো গোসলের মাসালা থেকেও নামাজের গুরুত্ব আমরা বুঝতে পাই। এর পাশাপাশি যদি দেখি যে পানি নেই, কোনো একজন ব্যক্তি পানি দিয়ে উজু করতে পারছে না, গোসলও করতে পারছে না, তো সেক্ষেত্রে আল্লাহ পাক তায়াম্মুমের মাসালা আমাদেরকে দিয়েছেন, বিধান দিয়েছেন, কেন যেন আমরা তায়াম্মুম করেও যেন নামাজটা আদায় করতে পারি। তো এর মাধ্যমে কি আমরা পাই, নামাজের গুরুত্বটা পাই, যে কোনোভাবে নামাজ ত্যাগ করা যাবে না, নামাজ ছাড়া যাবে না। এর পরবর্তীতে নামাজের যে বিধানগুলো রয়েছে, নামাজের শর্ত রয়েছে, শরীরের পবিত্রতা থেকে শুরু করে কিবলামুখী হওয়া, ওয়াক্তমতো নামাজ আদায় করা, নামাজের যে ওয়াক্ত রয়েছে সেটা নির্ধারণ করা, তো এই যে প্রত্যেকটা বিষয়ের আলোচনা পরতে পরতে আমাদেরকে নামাজের গুরুত্ব আমাদেরকে অনুধাবন করায়, আমাদেরকে বুঝায় যে নামাজ হচ্ছে এক গুরুত্বপূর্ণ বিধান, সেটা কোনোভাবেই ছাড়া যাবে না। ছাড়া তো যাবেই না, এর জন্য বিশেষ ইহতমাম করতে হবে। যেমনটা আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিনের জীবনের মধ্যে পাই, তারা নামাজকে বিশেষ গুরুত্বের সাথে আদায় করতেন, বিশেষ গুরুত্ব দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলে যখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিলেন আর আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বেদনায় কান্না করে দিয়েছিলেন, গাল বেয়ে পানি ঝরছিল, আর সেই পানি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে পড়ল, ঘুম থেকে জাগ্রত হলেন, জিজ্ঞাসা করলেন কাঁদছে কেন, তো বললেন আমার আসরের নামাজ চলে গিয়েছে। তো নামাজের প্রতি তার ভালোবাসা এরকম ছিল যে এর জন্য তিনি কান্না করেছেন। আমরা যদি দেখি, তারই জীবনের মধ্যে পায়ে তীর বিঁধেছে, কোনোভাবে ধরা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না। তো পরামর্শ দেওয়া হলো যে তাকে বলুন নামাজ আদায় করতে, নামাজের মধ্যে এই তীরকে বের করা হবে। তো নামাজের মধ্যে বের করা হলো, জিজ্ঞাসা করা হলো, আপনি তো কোনো রকম ব্যথায় উহ আ শব্দও করেননি। তো বলেন আমি নামাজের মধ্যে এতটাই নিমগ্ন ছিলাম যে আমি টের পাইনি যে কখন তীর বের করা হয়েছে। আমরা যদি দেখি অনুরূপভাবে বুজুর্গানে দিনের জীবনের মধ্যে পাওয়া যায় যে কোনো একজনের পা কাটতে হবে, তো পা কাটার যখন সময় হলো কেউ পা ধরতে পারছে না, তো তার ক্ষেত্রেও এই আদেশ দেওয়া হলো যে আমি জিকিরের মধ্যে লিপ্ত হয়ে যাব, আল্লাহ তাআলার স্মরণ করতে থাকবো, ওই মুহূর্তে তোমরা আমার পা কাটবে। তো ওই অবস্থায় তার পা কাটা হলো। আমরা যদি দেখি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনে তিনি নামাজের প্রতি কতটা গুরুত্ব দিতেন, নামাজকে বিশেষ যত্নের সাথে তিনি আদায় করতেন, নামাজ আদায় করার জন্য বিশেষ পোশাকই তার কাছে ছিল, নামাজে যাবেন এর জন্য বিশেষ সুগন্ধি তার কাছে ছিল। কেন? নামাজের গুরুত্ব এই বিষয়গুলো আমাদেরকে বোঝায় যে নামাজের অত্যন্ত গুরুত্ব রয়েছে। নামাজের মাসআলা থেকে শুরু করে আমাদের বুজুর্গানে দিন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখি নামাজের গুরুত্ব, নামাজের গুরুত্ব, নামাজের গুরুত্ব। আর এই গুরুত্ব কেনই বা হবে না? এটা তো এমন এক মহান উপহার, যেই উপহার আল্লাহ পাক প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডেকে নিয়ে দিয়েছেন উপহার হিসাবে। অন্যান্য যে আমাদের বিধানগুলো রয়েছে, ফরজ বিধানগুলো, এগুলো আমরা দুনিয়ায় পেয়েছি, শুধুমাত্র নামাজ এই একটি মাত্র বিধান, যে বিধানটি আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডেকে নিয়ে প্রদান করেছিলেন, উপহার স্বরূপ দিয়েছেন। আর এই নামাজের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা যত্নশীল ছিলেন, কত সুন্দর সুন্দর বাণী ইরশাদ করে গিয়েছেন আমাদের জন্য। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা দেখি, যখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বাহ্যিক পর্দা গ্রহণ করবেন, অসুস্থ হয়ে গেছেন, এদিকে নামাজ দাঁড়িয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন, আর এদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবু তালিব এবং জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুমা তাদের কাঁধে ভর দিয়ে মসজিদে গিয়ে উপস্থিত হয়েছেন নামাজ আদায় করার জন্য, সাহাবাদেরকে বুঝানোর জন্য যে নামাজের গুরুত্ব কী রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সালাত 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 নামাজ নামাজ বলে বলে গিয়েছেন, সতর্ক করে গিয়েছেন, এমনকি এও ইরশাদ করেছেন নামাজই হচ্ছে সেই বস্তু যেটা হচ্ছে একজন মুসলমান একজন অমুসলমান এর মধ্যে পার্থক্য, এটাই পার্থক্য করে দেয় কে মুসলমান রয়েছে। মুসলমান তো সেই জাতি যে নামাজের ওয়াক্ত যখন হবে তখন সে রবের সামনে দাঁড়িয়ে যাবে, নিজের মাথাকে রবের কুদরতি পায়ে ঠেকিয়ে দিবে, এটাই হচ্ছে মুসলমান আর মুসলিমদের মধ্যে পার্থক্য। তাহলে আমি আর আপনি কিভাবে এই পার্থক্যর বিষয়টি নিচ্ছি না? আমি যদি মুসলমান দাবি করি, মুমিন দাবি করি, তাহলে তো এই পার্থক্যর এই আলামত, এই যে শিয়ার, এই নিদর্শন, এটা আমার মাঝে থাকা উচিত। যখন নামাজের সময়টা হবে তখন আমি কি করব? আমি সিজদায় অবনত হব, রবের সামনে দাঁড়াবো। আমি যে মুসলমান এর যে পার্থক্যটা রয়েছে এটা আমি আমার আমলের মাধ্যমে আমি প্রমাণ করব। তো বাহ্যতকি সেটা আমরা করতে পারছি? হচ্ছে আমাদের দ্বারা। রমজান এসেছে, রমজান আমাদেরকে অনেক বিষয় শিক্ষা দিয়েছে। রমজানের অন্যতম একটি শিক্ষা হচ্ছে তারাবির নামাজ, যেখানে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়ছি, পাশাপাশি তারাবির নামাজের মধ্যেও আমরা রবের সামনে দাঁড়াচ্ছি, বিশ রাকাত তারাবির নামাজ আদায় করছি, বিশ রাকাত নামাজের মধ্যে আমরা রবকে ৪০ বার সিজদা দিচ্ছি। তো নামাজ যে বিষয়টি, গুরুত্বটি রমজান আমাদেরকে আরও ভালোভাবে উপলব্ধি করায়, রমজান আমাদেরকে নামাজ পড়তে শিখায়। শুধু পাঁচ ওয়াক্ত নয়, পাশাপাশি নফলও যে পড়তে হবে সেই শিক্ষাটাও আমাদেরকে কী করে রমজান দিয়ে যায়। তো এই যে সর্বোপরি বিষয়টি রয়েছে, আমরা যদি মাসালা থেকে শুরু করে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিনের যে ঘটনাগুলো শুনেছি, এর প্রত্যেকটি ক্ষেত্রে আমরা এই নামাজের গুরুত্বটি আমরা পাই। সুতরাং আজ আমরা বিশেষভাবে জানব নামাজের কী ফজিলত বা এর তরক করার কী গুনাহ রয়েছে, কীভাবে নামাজটা আদায় করতে হবে মনোযোগ সহকারে খুশু ও খুজুর সাথে, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক মুত্তাকির যে বৈশিষ্ট্যগুলো ইরশাদ করেছেন সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল যে যারা মুত্তাকি হবে তারা নামাজ আদায় করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়ায়ুকিমুনাস সালাত, তারা আল্লাহ তাআলা গায়েবের উপর তারা কি কি রাখবে, বিশ্বাস রাখবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজ আদায় করবে। তো মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়াবান হওয়ার জন্য অন্যতম যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে নামাজ। আমরা যদি আবার অপর জায়গায় দেখি যেখানে মুমিনের বৈশিষ্ট্যর কথা বলা হয়েছে, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়েছে, কোন সে মুমিন, তার বৈশিষ্ট্য কী রয়েছে? তো প্রথমতই বলা হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে সেই সকল মুমিনরা হচ্ছে সফলকাম যারা নিজের নামাজে খুশু ও খুজুর সহকারে আদায় করে। তো সেখানেও নামাজের বিষয় রয়েছে। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যেও শেষে আবারও আল্লাহ তাআলা আবারও এই নামাজের ব্যাপারে আলোচনা করেছেন, আল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিদুন, এই যে মুমিন সফলকাম যারা রয়েছে তাদের সর্বশেষ বৈশিষ্ট্য এটি রয়েছে যে তারা নিজের নামাজের প্রতি অত্যন্ত সচেষ্ট, হিফাজত করে, তাদের নিজের নামাজগুলোকে তারা যথাযথভাবে আদায় করে। তো মুত্তাকি যদি আমরা হতে চাই, মুত্তাকি যদি আমরা দাবি করি নিজেদেরকে, তাহলে আমাদেরকে সেখানেও আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আর মুত্তাকির বৈশিষ্ট্য কী রয়েছে, যে আল্লাহ পাকের নিকট তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। তো তাকওয়াবানদের অন্যতম বৈশিষ্ট্য সেটা হচ্ছে নামাজ আদায় করা, নামাজ আমাদেরকে পড়তে হবে। অনুরূপভাবে মুমিনের যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হয়েছে সেই জায়গায় দুইবার নামাজের কথা বলা হয়েছে। দুইবার কেন বলা হয়েছে, এর যে গুরুত্ব রয়েছে সেটাকে বোঝানোর জন্য, যে নামাজ মুসলমানদের এক অন্যতম এক শিয়ার, অন্যতম এক নিদর্শন, এক অন্যতম সৌন্দর্য বটে এটা। কেননা নামাজ যখন কোনো ব্যক্তি আদায় করে, জামাতের সাথে যখন আমরা নামাজ আদায় করি, তখন এটাই প্রতীয়মান হয়ে যায় যে আল্লাহ তাআলা হচ্ছে সকল কিছুর বাদশাহ, আল্লাহ তাআলা আমাদের সকলের মালিক, আল্লাহ তাআলা আমাদের সকলের সৃষ্টিকর্তা। রাজা বাদশাহ ধনী গরিব কর্মচারী কর্মকর্তা সকলে এক কাতারে এসে দাঁড়িয়ে যায়। এই যে নামাজের সৌন্দর্য, এই যে নামাজের ফজিলত, যে ধনী গরিব রাজা বাদশাহ কাউকে দেখে না, সবাইকে এক কাতারে এনে দাঁড় করে দেয়। কার সামনে? রবের সামনে, সৃষ্টিকর্তার সামনে, প্রতিপালকের সামনে। এটা হচ্ছে নামাজের এক সৌন্দর্য। এইটাকেই বোঝানোর জন্য বলা হয়েছে যে নামাজ হচ্ছে কি, মুমিনের এক পরিচয়। নামাজকে মুমিন কি করে হিফাজত করে, এমনকি আল্লাহ তাআলা তো বিশেষভাবে আমাদেরকে তাকাদাই দিয়েছেন, হাফিদু আলা সালাওয়াত ওয়াসসালাতিল উস্তা, যে তোমরা নামাজগুলোকে যথাযথ হিফাজত করো, বিশেষত যে সালাতে উস্তা যেটা রয়েছে সেটাকে তোমরা আরও বিশেষভাবে হিফাজত করো। সুতরাং আমাদেরকে কি করতে হবে, পরিপূর্ণ মুমিন যদি আমরা হতে চাই, মুত্তাকি হতে চাই, তাহলে এই নামাজের ব্যাপারে আমাদেরকে সচেষ্ট হতেই হবে। অন্যতায় কোনো চারা নেই আমাদের, অন্যতায় আমাদের কোনো মুক্তি নেই। কেমন এসেছে শাস্তি বার্তা, এ তো হচ্ছে এক, নামাজ আমাদেরকে আদায় করতেই হবে। আরেক হচ্ছে যে নামাজ যারা আদায় করে না তাদের ব্যাপারে আল্লাহ পাক কি ইরশাদ করেছেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় সতর্ক করেছেন যে নামাজ যারা আদায় করবে না তাদের পরিণত কি হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে জায়গায় জায়গায় সচেতন করেছেন, তাদেরকে সতর্ক করেছেন তাদেরকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এও ইরশাদ করেছেন, যে ব্যক্তি জেনে বুঝে একক্ত নামাজ ছেড়ে দিবে তো তার নাম জাহান্নামের ওই দরজায় লিখে দেওয়া হবে, সে যে দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুক। জেনে বুঝে নামাজ ছেড়ে দিলে কি করবে, যে ওই দরজায় নাম লিখে দেওয়া হবে যে দরজা দিয়ে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের সফরে যান তো দেখেন এক ব্যক্তির মাথাকে পিষ্ট করা হচ্ছে। তো জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এই কোন ব্যক্তি? তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন যে আপনার উম্মতের মধ্যে যারা নামাজ ছেড়ে দিত এ হচ্ছে সেই ব্যক্তি। তো নামাজের এইরকম এরকম শাস্তি রয়েছে, যে ব্যক্তি জেনে বুঝে নামাজ ছেড়ে দিবে, জেনে বুঝে নামাজ ছেড়ে দিবে সে হাজার বছরেরও অধিক সময়ে জাহান্নামে থাকার হকদার হয়ে যাবে। আল আয়াযু বিল্লাহ। জাহান্নামে হাজার বছর থাকা ঠিক কেমন, কতটা কঠিন হতে পারে, যেমনটা একজন বুজুর্গ তিনি উদাহরণ দিয়ে এই বিষয়টি বুঝিয়েছেন যে জাহান্নামে হাজার বছর থাকা এটা আদৌ কি আসলে সম্ভব কিনা। বুজুর্গ ছিলেন ইয়াজিদ ইবনে মুরসাদ রহমাতুল্লাহ তাআলা আলাই, তিনি সর্বদা কাঁদতেন, সর্বদা কাঁদতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এত বেশি কাঁদেন কেন, কাঁদার কী কারণ রয়েছে? তখন তিনি বললেন যে আমার সামনে খাবার চলে আসে, তখন আমার অন্তর ওই কাইফিয়াত চলে আসে, বা কোনো কিছু দেখলে আমার ওই আমার আজাবের কথা স্মরণে চলে আসে, এমনকি আমি যখন খাবার আমার সামনে পরিবেশন করা হয় আমি কাঁদতে থাকি, আমার পরিবারের যে সকল সদস্য যারা আছে, আমার ছেলে মেয়ে আমার স্ত্রী, তারা সকলেই কাঁদতে থাকে। এমনকি আমার স্ত্রী আমাকে প্রায়ই বলে যে আপনার মতো পেরেশানগ্রস্ত স্বামী আর কোনো নারীর কি আছে, যখনই দেখি আপনি কাঁদতে থাকেন, আপনি কাঁদতে থাকেন, আপনি এত কাঁদেন কেন? তখন তিনি বললেন যে কোনো ব্যক্তিকে যদি ফুটন্ত গরম কোনো পুকুরে, পুকুরের পানিতে নামিয়ে দেওয়া হয়, সে কি সেখানে নামবে, সেখানে থাকতে চাইবে? বলে কখনোই তো থাকতে চাইবে না। তো তিনি বললেন প্রকৃত বিষয় তো এর চেয়েও কঠিন, যে জাহান্নামের যে বিষয়টি রয়েছে এর চেয়েও কঠিন। সেখানে কিভাবে বান্দা থাকবে, থাকতে পারে? এখন আমরা যদি আমাকে প্রশ্ন করি, আমাদেরকে প্রশ্ন করি যে আমরা জেনে বুঝে কতদিন নামাজ কাজা করেছি, কতদিন নামাজ ছেড়ে দিয়েছি, তো আমরা কি আদৌ থাকতে পারব? ফুটন্ত গরম পানি কোনো এক পুকুরে আছে, আমরা কি সেখানে গোসল করবো কোনো দিন? পুকুর তো দূরের কথা, হাজার বছর জাহান্নামের হকদার হয়ে যাওয়া এক অক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে, তো সেখানে কিভাবে থাকব? দুনিয়াবী অবস্থা যদি আমরা আজ দেখি তো দেখব গ্রীষ্মকাল যখন আসে তখন যে সকালে যেই পানি ট্যাঙ্কিতে ভরে রাখা হয়েছে সেটা দিয়ে আমরা কেউ গোসল করতে চায় না, কেন, পানিটা অত্যন্ত গরম, আমরা সেই পানি দিয়ে উজু করতে চাই না, কেন, সেটা লাগলে শরীরে গরম অনুভব হয়, মনে হয় যেন চামড়া পুড়ে যাচ্ছে। এটা তো সেই সূর্য কত উপর থেকে তাপ দিচ্ছে, সেই পানিটাও একটি ট্যাঙ্কির ভিতরে আছে, সেটা দিয়ে আমরা গোসল করতে চাচ্ছি না, সেটা ব্যবহার করতে চাচ্ছি না, গরম লাগে, শরীরে কষ্ট অনুভব হয়, আমরা কিভাবে সেই জাহান্নামের আগুন আমরা থাকতে পারব, সহ্য করতে পারব? এটা কি আদৌ কোনো সম্ভব, কখনো সম্ভব? আমাদের তো অবস্থা এরকম যে চোখে যদি একটু সাধারণ কি লাগে, কোনো একটুর আঁচড় যদি লেগে যায় তাহলে চোখ দিয়ে পানি বের হয়ে আসে, চোখ জ্বলতে থাকে, সহ্য করতে পারি না, ব্যথায় কাতরাতে থাকি, আমরা আ শব্দ বলে ফেলি। আমাদের তো এইরকম নাজুক অবস্থা যে মশা কামড় দিলে আমাদের সহ্য হয় না, তো সেটা কিভাবে আমরা সহ্য করব, কিভাবে বরদাস্ত করব? নামাজ তো আল্লাহ তাআলা আমাদেরকে মূলত দিয়েছে সম্মানী হওয়ার জন্য, আমরা যেন সম্মানী হতে পারি। যেমনটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যদি আমরা দেখি যে তিনি প্রথম খলিফা কিভাবে হয়েছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এটাই বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমাদের দিনের ইমাম বানিয়ে দিয়েছেন, অর্থাৎ তিনি আমাদের নামাজের ইমামতি করেছেন, তো এটার উপর ভিত্তি করে আমরা তাকে আমাদের দুনিয়াবি যে বিষয়গুলো রয়েছে সেটার ইমাম বানিয়ে নিয়েছি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হওয়ার এই বিষয়টি এটাই ছিল, নামাজ, তিনি নামাজের ইমামতি করিয়েছেন, নামাজ পড়িয়েছেন। তো নামাজ একটা সম্মানী জিনিস, সম্মানী বস্তু, আপনি নামাজ পড়ুন, দেখবেন আপনার চেহারার মধ্যে সেই সম্মানের নিদর্শন ফুটে উঠবে, সম্মান নূর ঝলকাতে থাকবে আপনার চেহারায়, ঝকমক করতে থাকবে। এমনকি উলামায়ে কেরামগণ নামাজের শাস্তিগুলোর যে বিষয় বর্ণিত হয়েছে তন্মধ্য হতে এটাও বলেছেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার চেহারা থেকে যে নম্রতা, ভদ্রতা, সম্মান এর যে আলামত রয়েছে, চিহ্ন রয়েছে, নূর রয়েছে, এটাকে চিনিয়ে নেওয়া হয়। প্রকৃতপক্ষে এরকমটাই দেখবেন, যে নামাজ পড়ে না তার চেহারা দিকে তাকানো যায় না, আর যে ব্যক্তি নামাজ পড়বে সে যেমনই হোক দেখতে তার চেহারার মধ্যে এক ধরনের নূর চমকাতে থাকে, নামাজকে তো বলা হয়েছে নূর, নামাজকে বলা হয়েছে হেদায়াত। নামাজ তো বান্দার জন্য কেয়ামতের দিন সুপারিশ করবে, নামাজ হচ্ছে ওই সম্মানিত বস্তু। আর এই নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন? আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ইমানদারগণ, তোমাদের যেন তোমাদের সন্তান সন্ততি ধন সম্পদ এগুলো যেন আমার জিকির থেকে, আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল না করে ফেলে তোমাদেরকে। আর যদি করে ফেলে তাহলে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। এই ব্যাপারে উলামায়ে কেরামগণ ব্যাখ্যা করেছেন যে তারা কেন ক্ষতিগ্রস্ত হবে। আর এখানে ধন সম্পদ সন্তান সন্ততির কেন উদাহরণ দেওয়া হলো? বলা হচ্ছে এই বিষয়গুলোর কারণে মানুষ মূলত নামাজ আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল হয়ে যায়। আর যারা এরকমটা হয় তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। কিয়ামতের দিন যদি আমরা ক্ষতিগ্রস্ত হই, সেই লোকসান কি আমরা কাটিয়ে উঠতে পারবো? দুনিয়ায় যদি আমরা কোনো ব্যবসার মধ্যে ক্ষতিগ্রস্ত হই, কোনো লোকসানের সম্মুখীন হই, সেটা কাটিয়ে উঠার অনেক মাধ্যম রয়েছে, কাটিয়ে উঠা যায়। কিন্তু কিয়ামতের দিন যদি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই, লোকসানের সম্মুখীন হই, তাহলে সেটা কি আদৌ আমরা কাটিয়ে কখনো উঠতে পারব? যেমনটা তো বলা হয়েছে যে আউওয়ালুমা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন তো সর্বপ্রথম প্রশ্ন ইবাদতের ক্ষেত্রে যেটা করা হবে, সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজের ব্যাপারে। আর হাদিসে পাকের মধ্যে এও এসেছে যে ব্যক্তি নামাজের হিসাব যথাযথ দিতে পারবে, সে অন্যান্য হিসাবগুলো যথাযথভাবে দিয়ে দিবে। আর যে নামাজের হিসাবের ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি পাওয়া যাবে, অন্যান্য ক্ষেত্রেও সে ফেসে যাবে। এক তো হচ্ছে প্রথম হিসাবটা হবে, প্রশ্নটা হবে এই নামাজের ব্যাপারে ইবাদতের ক্ষেত্রে। তা আমরা কীভাবে নামাজ ছেড়ে আছি, কীভাবে আমরা এর থেকে মুখ ফিরিয়ে নিয়ে বসে আছি? নামাজের তো অসংখ্য ফজিলত রয়েছে। নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা এও ইরশাদ করেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। যে নিশ্চয় নামাজ মুমিনকে অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। নামাজ অশ্লীল গর্হিত অপছন্দনীয় কাজ থেকে মুমিন বান্দাকে বিরত রাখে। এর মধ্যে তো একটি বিষয় হচ্ছে, আমরা অনেকে এও প্রশ্ন করতে পারি যে আমি তো নামাজ পড়ি কিন্তু অনেক সময় দেখা যায় আমি গর্হিত কাজ করে ফেলছি, নাফরমানিমূলক কাজ করে ফেলছি, এটা কেন? তো উলামায়ে কেরামগণ এখানেও বলেছেন যে নামাজটা যেভাবে আদায় করা উচিত ছিল সেভাবে আদায় করা হচ্ছে না, নামাজকে যেভাবে ইহতেমাম করার দরকার ছিল সেভাবে করা হচ্ছে না। একটা হচ্ছে নামাজের মাসলা মাসাইলগুলোর ক্ষেত্রে আমাদের ঘাটতি থাকে, এরপর আমরা নামাজ পড়তে যাচ্ছি সেখানেও আমাদের দুর্বলতা রয়েছে। তো এই জন্য অনেক ক্ষেত্রে অনেকে পড়ছে কিন্তু এর থেকে বিরত হতে পারছে না। কিন্তু যে যথাযথভাবে নামাজ আদায় করবে, করতে পারে, সে অবশ্যই অবশ্যই অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত থাকতে পারে, কেননা নামাজ তাকে বিরত রাখে। তো নামাজ আমাদেরকে কি করতে হবে? কন্টিনিউ করতে হবে। এই ব্যাপারে আমরা কিছু যে নামাজে অলসতা করা, অলসতা করে নামাজ ছেড়ে দেওয়া বা এর যে শাস্তি রয়েছে এ ব্যাপারে কি এসেছে কোরআনে পাকের মধ্যে, আমরা তা একটু শ্রবণ করি। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। কানজুল ইমানের অনুবাদ, অতপর তাদের পর তাদের স্থলে ওই অপদার্থ উত্তরাধিকারীগণ এলো যারা নামাজগুলো নষ্ট করেছে এবং নিজেদের কুপ্রবৃত্তিগুলোর অনুসরণ করেছে, সুতরাং অবিলম্বে তারা দুজকের মধ্যে গাইয়া এর জঙ্গল পাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে কোনো একটি জাতির স্থলাভিষিক্ত করেছেন, তো সেই জাতির স্থলাভিষিক্ত হওয়ার পর যদি আমরা নামাজগুলোকে নষ্ট করি আর নিজের নফসের অনুসরণ করি, কুপ্রবৃত্তিগুলোর অনুসরণ করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন ফাসাও ফায়াল কাওনা গায়্যা, অতি শীঘ্রই গয়া নামক যে জঙ্গল রয়েছে এটার মধ্যে গিয়ে আমরা পতিত হব। গয়া নামক যে উপত্যকা, যে জঙ্গল রয়েছে, এটার বৈশিষ্ট্য কী রয়েছে এ ব্যাপারে উলামায়ে কেরামগণ কী বলেছেন? বলেন যে গয়া হচ্ছে একটা জাহান্নামের উপত্যকা। হ্যাঁ, এই উপত্যকা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাই বলেন যে এই যে উপত্যকা রয়েছে যার গরম এবং গভীরতা হচ্ছে সবচেয়ে বেশি, এর মধ্যে একটি কুয়ো রয়েছে, একটি কূপ রয়েছে যার নাম হচ্ছে হাবহাব। যখন জাহান্নামের আগুন নিবু নিবু হয়ে যায় তখন আল্লাহ তাআলা এই কূপ খুলে দেন যার কারণে আবারও জাহান্নাম পূর্বের ন্যায় প্রজ্বলিত হয়ে যায়। আল্লাহু আকবার কাবীর। যে জাহান্নাম এর একটা উপত্যকা আর একটা বিশিষ্ট কূপ রয়েছে, যে জাহান্নামের আগুন নিভে যায় এটা আমরা কল্পনা করতে পারি। হ্যাঁ, নিভে যাওয়ার যদি উপক্রম হয় তাহলে সেটাকে আবারও পুনরায় উত্তপ্ত করে দেওয়া হবে, এই যে গয়া আছে এর যে কূপ রয়েছে হাবহাব এটাকে উন্মুক্ত করার মাধ্যমে। আমি প্রশ্ন করি নিজেকে, আমি কি নামাজ বিনষ্টকারীদের একজন? আমি কি এর মধ্যে অন্তর্ভুক্ত আছি? যদি থাকে তাহলে আমার অবস্থা কীরকম হবে? কোন জায়গায় আমি দাঁড়াবো? আমার ঠিকানা কী হবে? প্রশ্ন করা উচিত, কারণ আমরা তো এসেছি দুনিয়ায় মুসাফির হয়ে। দুনিয়াটা হচ্ছে আমাদের আখিরাতের এক শস্যক্ষেত্র। এখানে আমাদেরকে শস্য, আমাদের পরকালীন জীবন আমরা কিভাবে পরিচালনা করব, সেই পরিচালনার জন্য যে পাথে রয়েছে সেটা সংগ্রহের জন্য মূলত এই দুনিয়া আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা এসেছি। তো এর যে পাথেই সংগ্রহ করার অন্যতম মাধ্যম ছিল নামাজ, সেই নামাজের মাধ্যমে কি পাথে আমরা সংগ্রহ করেছি? যদি না করে থাকি তাহলে পরকালীন জীবনে আমার ঠিকানা কি হবে? আমি সেখানে চলবো কিভাবে, থাকবো কিভাবে? প্রশ্ন করা উচিত আমাদেরকে। এই যে রয়েছে আবারও প্রজ্জ্বলিত করা, এই বিষয়টি কোরআনে পাকের অন্য এক আয়াতের মধ্যে এসেছে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, কানজুল ইমানের অনুবাদ, যখন কখনো তা স্তিমিত হয়ে আসবে তখন আমি তাদের জন্য সেটাকে আরও প্রজ্জ্বলিত করে দেব। যে স্তিমিত হয়ে যাওয়া, কিছুটা নিবু নিবু হয়ে এরকম অবস্থা যখন দেখা দিবে তখন আল্লাহ তাআলা সেটাকে আবারও কী করবেন, প্রজ্জ্বলিত করবেন। আর কিসের মাধ্যমে? যে গাইয়া নামক যে উপত্যকা রয়েছে সেটার মধ্যে যে কূপ রয়েছে হাবহাব, সেটার আগুনের মাধ্যমে আল্লাহ তাআলা সেটাকে প্রজ্জ্বলিত করবেন। অনেকে আছে, নামাজ তো আমরা পড়ি কিন্তু নামাজ পড়ি অলসতার সাথে, অলসতা করে নামাজ আদায় করা যাবে না। যেমনটা আমরা শুরুতে যখন মোমিনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলাম সেখানে আমরা শুনেছি শুরুর যে আয়াত রয়েছে মোমিনের, আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, মোমিন যারা হবে তারা তো নামাজ যথাযথ খুশু খুজুর সাথে আদায় করবে। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহসান সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করেছেন, যে আল্লাহ তাআলার ইবাদত ওইরকমভাবে করো যে তোমরা আল্লাহ তাআলাকে দেখছো, কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, যে এরকম মনে করো যে আল্লাহ তাআলাকে তুমি দেখছো, যদি এরকমটা না ভাবতে পারো তাহলে নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন। এই যে খুশু ও খুজু নিয়ে আমাদেরকে কী করতে হবে, নামাজটা আদায় করতে হবে। যে নামাজ পড়ছি মনোযোগ নেই, যথাযথভাবে সিজদা দিচ্ছি না, রুকু দিচ্ছি না, হ্যাঁ কোনো ব্যক্তি আসলো তো নামাজ আদায় করলাম, তার সামনে পড়ে নিলাম, একাকী নামাজ আদায় করলাম না, তো এরকমটা করা যাবে না। অন্যত্র আল্লাহ তাআলা আরও সতর্ক করে ইরশাদ করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যে ওই সকল মুসল্লিদের জন্য রয়েছে ধ্বংস যারা নিজের নামাজগুলোকে ভুলে বসেছে। তো এই গাফেলতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, নামাজের প্রতি আমাদেরকে কী করতে হবে, আঁকড়ে ধরতে হবে নামাজ আমাদেরকে। যদি আমরা প্রকৃতপক্ষে নিজেদেরকে মমিন হিসাবে পরিচয় দিতে চাই, মমিনের যে বৈশিষ্ট্য রয়েছে সেটা যদি আমরা আমাদের মাঝেও গড়ে তুলতে চাই, বাস্তবায়ন করতে চাই, আল্লাহ পাক আমাদেরকে যথাসময়ে যথাভাবে এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়িল আমিন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জ্ঞানারামুলে গরে দামোদের জীবন, সুন্নতের পথে চলো হে খোদা।